এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস ম্যান মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা। ইসরায়েলিরা যখন প্রান্তরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, আপনারা দ্বিতীয় বিবরণের অষ্টম পরিচ্ছেদ পাবেন। আমার এই গল্পটা খুব ভালো লাগে। তিনি বলেছিলেন, এই 40 বছর প্রান্তরে যাত্রা করিয়েছেন যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাঁহার আজ্ঞা পালন করিবে কি না এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে। আপনার জীবনেও এরকম পরীক্ষার সময় আসবে যখন ঈশ্বর পরীক্ষা করে দেখবেন যে আপনি তাঁর সেবা করেছেন, শুধু তিনি আপনার জন্য কি করেছেন। আমিন। দ্বিতীয় বিবরণে যে বর্ণনা আছে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় তিনি 3 নম্বর শ্লোকে বলেছেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন যেন তোমার পরীক্ষার নিমিত্তে তিনি তোমার নত করিলেন, এবং তারপর বললেন, তোমার বস্ত্র জীর্ণ হয় নাই ও তোমার পা ফুলে নাই। অর্থাৎ তারা 40 বছর ধরে যাত্রা করেছেন, অথচ তাদের কাপড় জীর্ণ হয়নি, পা ফুলেনি। এর মানে হয়তো আপনি যা চান তা সব নাও পেতে পারেন, হতে পারে এমন অবস্থায় আপনি আছেন যখন প্রতিশ্রুত প্রাচুর্য দেখতে পাবে না, কিন্তু আপনার প্রয়োজনটুকু ঈশ্বর মেটাবেন। হতে পারে আপনি যেভাবে তাঁর সাহায্য চান সেভাবে নয়, কিন্তু ঈশ্বর তবু আপনার প্রয়োজন মেটাবেন। দরকার হলে অলৌকিকভাবে আপনাকে কাপড়কে দীর্ঘ বছর ধরে জীর্ণ হতে না দিয়ে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সবাই এর মানে আশা করি বুঝতে পারছেন, আপনাদের খুব ভালো লাগবে। সত্যি করে বলুন তো আপনাদের মধ্যে কাদের এটা খুব ভালো লাগলো। এবার আমরা দেখব ফিলিপিয়র 4 পরিচ্ছেদের 19 নম্বর, হ্যাঁ 19 নম্বর শ্লোকটা, এটাও আমার খুব ভালো লাগে। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। কিন্তু যদি এখান থেকে বা ওখান থেকে বিনা যুক্তিতে উপদেশ পড়ুন তাহলে আপনারা ভুল করবেন। ওরকম করলে সহজেই আপনারা যা চান বাইবেল থেকে তার সমর্থনে কথা খুঁজে পাবেন। সুতরাং সবসময় আগে পিছিয়ে দেখে পড়া উচিত। তাই যদি ফিলিপিয়র 4 পড়তে হয়, তোমরা আজকে এই নিয়ে আলোচনা করব। ওখানে ঈশ্বর তার বিশ্বাসীদের জন্যে নানান রকম প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমি যখন সেই সব আজ আপনাদের ব্যাখ্যা করব, আপনাদের বলব খ্রিস্টের মাধ্যমে আপনারা উত্তরাধিকার, এই সূত্রে কি কি লাভ করতে পারেন, আপনার আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কিন্তু তার আগে কিছুক্ষণের জন্য আমি আপনাদের ভূমিকা সম্বন্ধে কথা বলতে চাই, কারণ আপনারা কখনোই আমার দিকে মন দিয়ে দেখুন, কখনোই বীজ বপন ছাড়া ফসল পেতে পারেন না। হতে পারে বর্ষতার বীজ আপনি জানেন ঈশ্বর পছন্দ করেন, এবং যদি তাঁর পছন্দ মতো কাজ করেন তাহলে অবশ্যই আপনি উপযুক্ত ফসল জীবনে লাভ করবেন। এরকম অনেক কাজ আছে যা ঈশ্বর চান যা আমরা তা করি, কিন্তু আমরা শুধু আজ নয়, এখন নয়, পরে করব এইসব বলে এড়িয়ে যাই, অথবা আমাদের কঠিন মনে হয়। আমরা ঈশ্বরের আশীর্বাদ আশা করতে থাকি, যদি তাঁর বাধ্য না হন তাহলে কখনো তাঁর আশীর্বাদ প্রাচুর্য আশা করবেন না। দেখছেন তো আপনাদের হাসি বন্ধ হয়ে গেল কেমন? আমার পক্ষে কিন্তু এমন সব উপদেশ দেওয়া খুব সহজ যা শুনে আপনারা খুশি হবেন, এবং আমিও সবাইকে খুশি করে আনন্দ মাতিয়ে দিয়ে এখান থেকে গিয়ে বলতে পারি, বাহ, আমি যদি সব দিকে আপনাদের না ব্যাখ্যা করি তাহলে আমি আমার কাজ সঠিকভাবে করছি না। আপনাদেরকে ভালো এবং মন্দ এই দুয়ের জন্যই প্রস্তুত করা আমার কাজ। সুতরাং ফিলিপিয় 4 আছে, আমরা আরেকবার একটু গভীরভাবে দেখব, কারণ তা না হলে আলোচনায় ভারসাম্য থাকবে না। আমি বেছে বেছে উপদেশবাণী পাঠ করিয়ে আনন্দ দেওয়ার যে পদ্ধতি শুরু করেছি তাতে একদম সায় দিই না। নিয়ম করে পড়া উচিত যাতে মানুষ সঠিক পরিপ্রেক্ষিত বুঝতে পারে। এবার বাকিটা পড়া যাক। শ্লোক 14 শুরু করার জন্য ভালো জায়গা, ফিলিপিয় 4:14। তথাপি তোমরা আমার কৈশোরে সহভোগী হইয়া ভালোই করিয়াছ। আর হে ফিলিপিয়েরা, তোমরাও জানো সুসমাচারের আদিতে যখন আমি মাকাদানিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম, তখন কোনো মণ্ডলী দেনা পাওনা বিষয় আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হইয়াছিলে বাস্তবিক থিয়েকর্ণী। তোমরা একবার এবং দুইবার আমার প্রয়োজনীয় উপকার পাঠাইয়াছিলে, আমি দান প্রাপ্তি চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলে চেষ্টা করিতেছি যাহা তোমাদের হিসেবে কভু লাভজনক হইবে, আমার সকলই আছে বরঞ্চ উপচিয়া পড়িতেছে। আমি তোমাদের হইতে হাতে যাহা যাহা দাইয়েছি তাহা পরিপূর্ণ হইয়াছে, তাহা সৌরভ স্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলিয়া এখন আপনারা উল্লাস করুন, আপনাদের এটা খুবই ভালো লাগবে, নিশ্চয় প্রভু মঙ্গল করুন। ঈশ্বর আপনাদের যাই দান করতে বলুন, হতে পারে সময় টাকা পয়সা, অথবা বললাম তো এখন আপনারা উল্লাস করুন। ঈশ্বর আপনাদের যাই দান করতে বলুন, হতে পারে সময় টাকা পয়সা অথবা ক্ষমা কিংবা অন্যকে সাহায্যে, যে কোনো প্রকারের দান আপনাদের উৎসাহিত হওয়া উচিত, কারণ তাছাড়া মানে একজন আশাক্ষিত চাষিও জানে যে বীজ ছাড়া ফসল হওয়া সম্ভব নয়। আমার বাবার মৃত্যুর আগে ঈশ্বর আমার থেকে 4 বছর সময় নিয়েছিলেন তাকে ক্ষমা করতে, যদিও আমি অনেক বছর আগেই আমার বাবাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে ক্ষমা করার জন্যে ঈশ্বর চেয়েছিলেন আমরা যেন সাউথ ইস্ট মিশরি, যেখানে আমার বাবা মা থাকতেন, সেখান থেকে তাদেরকে সেন্ট লুইসে নিয়ে এসে দেখাশুনো করি। এখন আমি এখানে আপনাদের সত্যি বলছি, আমি আমার বাবার দেখাশুনো করতে চাইনি, আমার মনে হতো সেটা ঠিক নয়, কোনোভাবেই ঈশ্বর আমাকে দিয়ে এমন কাজ করাতে পারেন না। যাই হোক, অবশেষে আমি ঈশ্বরের আদেশ মান্য করি এবং সেটাই ছিল বোধহয় আমার জীবনের কঠিনতম কাজ, কিন্তু আমি এখন আপনাদের বলতে পারি যে এতে আমাদের অনেক উন্নতি হয়েছিল, এমনকি আমাদের মিনিস্ট্রিরও হয়েছিল, এবং এর ফলে আমরা আরও অনেক লোকের কাছে পৌঁছতে পেরেছিলাম। দয়া করে আমার একটা কথা শুনুন, কখনো ভুলবেন না যে ঈশ্বর যখনই আপনার কাছে কিছু চান, কখনোই তা আপনার থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য নয়, কারণ আপনার জিনিসে ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, ঈশ্বর লোভী নন, আপনি যদি তাকে মোমবাতি নাও দেন, তিনি আদৌ স্বর্গকে অন্ধকার রাখবেন না। যখনই ঈশ্বর আমাদের কাছে কিছু চান, তা শুধু আপনাকে আর আমাদের এমন অবস্থায় পৌঁছতে সাহায্য করার জন্যেই। এবং এ ব্যাপারে অজুহাত শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, ওই উপদেশদাতাদের দল সারাক্ষণ যেন আমাদের টাকা নেওয়ার চেষ্টা করে যায়। কিন্তু জানেন কি, যদি আপনি অন্তরের সাথে দান করেন এবং বিশ্বাস করেন যে ঈশ্বরকে দান করাই সঠিক নীতি, তাহলে আপনাদের টাকা দিয়ে ওরা কি করছে সে বিষয়ে আপনার উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার পুরস্কার সরাসরি ঈশ্বরের থেকে আসবে। তাছাড়া মোটেই সবাই আপনার থেকে কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করছে না। জীবনে দুটো সম্বন্ধে আপনার শিক্ষা দেওয়া হলেই আমাদের দায়িত্ব। এই ব্যাপারে ঈশ্বর বলেছিলেন, 3 বছর আগে ঈশ্বর আমাকে আপনার মিনিস্ট্রির অংশীদার হতে বলেছেন। আমি অনেক বছর ধরে আপনাকে টেলিভিশনে দেখছি, আপনার মিনিস্ট্রির অংশীদার হওয়া চাই, আর কিন্তু আমি না হইনি, মহিলাটি আমাকে বলে যাচ্ছিলেন। এমন নয় যে আমার আর্থিক সঙ্গতি ছিল না, এমন নয় যে আমার ইচ্ছে করছিল না, আমি তো আপনাকে খুব পছন্দ করতাম, ভাবতাম আপনি যা করছেন ভালো করছেন, অথচ আমি অংশীদারই হলাম না। এইভাবে বেশ কত বছর কেটে গেল, তবু আমার আর অংশীদার হওয়া হলো না। এবং হঠাৎ একদিন আমি আর আপনার অনুষ্ঠান থেকে কোনো শিক্ষা পাচ্ছিলাম না। হে ঈশ্বর, জয়েসের কি হলো? ও কি জীবনে কোনো পাপ করেছে? ঈশ্বর বলেছিলেন, জয়েসের কোনো সমস্যা নয়, আমি তোমাকে কত বছর আগে ওর মিনিস্ট্রিতে অংশীদার হতে বলছিলাম এবং তুমি এখনও তা হতে পারোনি। আশা করো না যে এখানে বসে বসে শুধু নিয়েই যাবে দিনের পর দিন, দিনের পর দিন, আর তার বিনিময় কিছুই দেবে না। অতএব আপনি যদি অনেক দিন ধরে কোনো চার্চে যান, ধরুন 4-5 বছর ধরে যাচ্ছেন এবং ওই চার্চকে নিজের চার্চ বলে বর্ণনা করছেন, প্রত্যেক সপ্তাহে যাজক হৃদয় দিয়ে আপনাকে উপদেশ দেন, আপনি অসুস্থ হলে তিনি প্রার্থনা করেন, আপনি বা আত্মীয়রা হাসপাতালে গেলে তিনি দেখে আসেন, তিনি দিয়েই যাচ্ছেন, বাপ্তিস্ম করেন, এমনকি দরকার হলে মানে সব জায়গায় থাকেন, তিনি পাশে থাকেন, অথচ আপনি চার্চে স্বেচ্ছাসেবা করেন না, এমনকি উপাসনার মধ্যখানে দেরি না করে অসুবিধে সৃষ্টি করেন, আর শেষ হওয়ার আগেই অন্যদের বিঘ্ন ঘটিয়ে তাড়াতাড়ি পার্কিং লট থেকে গাড়ি বের করতে হবে বলে দৌড়ন, এবং সবার পরে ভাববেন জীবনে কেন সব কিছু মনের মতো হচ্ছে না। আপনি অবশ্যই সবসময় শুধু গ্রাহক হিসাবেই থাকতে পারেন না, আশা করতে পারেন না যে ঈশ্বরের অনুগ্রহ আপনার ওপর অবিরত ঝরে পড়বে। এটা আসলে একটা আইন, আধ্যাত্মিক নিয়ম, যেমন বীজ বপন করবে তেমন ফসল পাবে, এবং জীবনে সর্বক্ষেত্রে, মানে এই নিয়ে প্রযোজ্য, শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়। ঠিক আছে ঠিক আছে, দুশ্চিন্তা করবেন না বা ভয় পাবেন না, আপনারা তো ইতিমধ্যে যা দান করার এখানে করেই দিয়েছেন, আমি নতুন করে আর কিছু দেবার কথা বলছি না। আপনি বলবেন আমি তো নিয়ম মতো কর দিতে চাই, কিন্তু জয়েস আমার সাথে যার বিয়ে হয়েছে সে অবিশ্বাসী। ঠিক আছে, আমি কখনোই বলবো না আপনার বিবাহিত জীবনে অশান্তি আসুক, কিন্তু অন্যভাবে কিছু একটা দেওয়ার চেষ্টা করুন, সময় দিন, তাতে আপনি যে ভাতা পাবেন তার থেকে কর কেটে নিতে দিন, অন্যের জন্য কিছু করুন, কিন্তু কিছু একটা করুন। অজুহাত দেবেন না, শুধু বসে বসে দেবেন না অজুহাত। আমিন, আপনি কি কি করতে পারেন না তার কথা চিন্তা না করে কি কি করতে পারেন সে কটা তা ভাবুন এবং চেষ্টা করুন সব ধরনের ঈশ্বরের প্রতি বাধ্যতা থেকে মুক্তি পেতে। আর জানেন, আমি নিশ্চিত করে জানি যে জীবনে অনেক ক্ষেত্রে হয়তো আমি ঈশ্বরের অবাধ্য হয়েছি অচেতনভাবে, কিন্তু যখন ঈশ্বর আমাকে এ ব্যাপারে সচেতন করবে তখন আমি নিশ্চয়ই তাঁর দায় নেব। সুতরাং একবার সব অবাধ্যতা থেকে মুক্ত হওয়ার পর আর কোনো দিনও বলবেন না যে ঈশ্বর আমাকে এই কাজটা করতে বলেছেন কিন্তু এটা আমার পক্ষে খুব কঠিন, আমি পারবো না। আপনি হয়তো বলবেন না আমার মনে হয় না আমি পারবো। ঠিক আছে, আপনি শুধু প্রথম পদক্ষেপ নিয়ে দেখুন, ঈশ্বর ঠিক আপনার পাশে থাকবেন। আপনি সমস্ত রকম জানা বদ অভ্যেস থেকে মুক্ত হয়ে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে বীজ বপন করুন, সে যাই হোক টাকা পয়সা অথবা সময় অথবা ক্ষমা করা। আপনি জানেন চার্চে কত ক্রোধী মানুষ আসেন, মানে এখনো আছেন এখানে, যখন চার্চে আসেন একসাথে আসছেন অথচ মনের ভেতর পরস্পরের ওপর ক্রোধ নিয়ে। আপনারা চার্চে সব উপদেশ শুনে আনন্দ করবেন, উল্লাসে চেঁচাবেন, লাফাবেন, এবং তারপর গাড়িতে করে ঝগড়া করতে করতে বাড়ি ফিরতে কি ভালো লাগে? আপনাকে যদি সুফল পেতে হয় তাহলে বুঝতে হবে ঈশ্বর কি চান। যদি আপনি ঈশ্বর নির্দেশিত পথে চলা শুরু করেন তাহলে আমি আপনাদের বলছি আপনার রক্তের বিনিময়ে কেনা অধিকার আছে ঈশ্বরের জন্য অপেক্ষায় থাকা, এবং তাকে বলা ঈশ্বর আমি আশা করছি তুমি আমার জীবনে প্রচণ্ড অপূর্ব ভালো কিছু ঘটাবে, আমি তোমার অপেক্ষায় আছি, আমার এক পবিত্র প্রত্যাশা আছে, এবং আজ আমি জানি যে আমি বঞ্চিত হব না, কারণ ঈশ্বর কোনোদিনও মানুষ নন, তিনি মিথ্যা বলেন না, কিন্তু আমি সেই সব মানুষদের নিয়ে চিন্তা করি যারা বিনামূল্যে সব কিছু পেতে চায়। সারা পৃথিবী আজ এমন মানুষে ভরে গেছে, আশা করি আপনারা আমার সঙ্গে একমত, যাদের শুধু একটাই দাবি, প্রভু আমার কাছে আপনার ধার আছে, না আপনার কাছে কারো ধার নেই। আমিন। মালাখিতে দারুণ বলা হয়েছে, তোমরা সমস্ত দশমা ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি আমি দশমাংশ করব। ভালো কথা, কেউ 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 যেন আমার একটা নজরে দেখছেন, একটা প্রশ্ন করতে চাই, আপনি দশমাংশ দান করলে আপনার বাকি ৯০% কে ঈশ্বর বহুগুণ বৃদ্ধি করে দেবেন, যাতে আপনার জীবনের সব অভাব মিটে যায়, এই করবেন? নাকি দশমাংশ নিজের কাছে রেখে দিয়ে দেখবেন যে দিয়াবল কিভাবে আপনার সমস্তটা ছিনিয়ে নিচ্ছে? একবার শুধু ভাবুন, শুধু আপনারাই নন, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে এই অনুষ্ঠানটা দেখছেন। জানেন নিশ্চয়ই যে আমি শুধু এখানে উপস্থিত আপনাদের সাথেই কথা বলছি না, আমি প্রত্যেকে যারা যেখানেই এই অনুষ্ঠান দেখছেন সবার জন্যে এই কথাগুলো বলছি। আর আমি আনন্দিত যে প্রত্যেক দিন আমি আপনাদের জন্য কিছু করতে পারছি, কিন্তু আপনাদের পক্ষে। আমাদের অংশীদারেরা, আমরা কত পরিশ্রম করছি, আর আপনারা, আপনারা শুধু ভাবছেন সত্যি ঈশ্বর মহান, অনুষ্ঠানটা খুব ভালো, আমাকে খুব সাহায্য করে। ওহ, কিন্তু এটা কি জানেন, আমি তো এখানে আসতে পেরে খুশি হব, যতদিন শ্বাস আছে আপনাদের জন্য এই কাজ করে যাব, কিন্তু দয়া করে আপনারা এরকম মানুষ হবেন না যারা শুধু নিতেই জানে, দিতে নয়, নিতেই জানে, নিতেই জানে, নিতেই জানে, নিতেই জানে। এটা নিজের পরিবারের সাথে করতে পারেন না, বন্ধুর সাথে করতে পারেন না। আপনাকে জীবনে দিতে শিখতে হবে, আপনাকে জীবনে অন্যের সাথে জোর বাঁধতে হবে, যেখানে আপনি অন্যের জীবনে দেবেন এবং অন্য আপনার জীবনে দেবে, একদম সহজ ব্যাপার, জানেন তো। আজ সকালেই আমি আমার স্বামীর জন্য কফি বানিয়েছিলাম, আমার বানানো কফি ওর খুব ভাল লাগে, তাই আমি ওর পছন্দ মতো কফি বানিয়েছিলাম। এদিকে আবার আমি রোজ ঘুম থেকে উঠেই একটু বাদাম খাই, মানে ভেজানো বাদাম, আর তার সঙ্গে একটু বিস্কুট খাই, অতএব ডেব ঘুম থেকে উঠে আমার জন্য ওটা তৈরি করে দিল। তারপর ও আমাদের জন্যে ব্রেকফাস্টে অর্ডার করেছিল, এবং যখন ব্রেকফাস্ট দিয়ে গেল, ডেব সুন্দর করে সব টেবিলে সাজিয়ে আমাকে বলল, এসো গো, তোমার ব্রেকফাস্ট তৈরি, আমার জন্যে চেয়ার টেনে বসালো। তারপর আমি যখন ঢাকনা তুলে যাবো, বলো না না, তুমি ঢাকনা খুলো না, খাবারের ঢাকনা সরিও না, একটু অপেক্ষা করো। তারপর ও নিজে এসে ঢাকনাটা খুলে দিল, আর কি বলল জানেন, বন অ্যাপিটাইটের বদলে বনি পিট। সকাল থেকে ডেভ বোডায় আমাকে তিন চারবার আদর করে জড়িয়ে ধরে বলেছে যে ও আমাকে ভালোবাসে, আমার জন্য ও গর্বিত, অতএব বুঝতে পারছেন ও আমার জন্য অনেক করেও, আমি তার জন্য করি। এবং জানেন, যখন ও আমার সঙ্গে এত ভালো ব্যবহার করে, তখন বাড়ি ফিরে গিয়ে ও গলফ খেলতে গেলেও আমার আর রাগ হয় না। হ্যাঁ, এটা ঠিক, ঈশ্বরই আপনাকে সব কিছুর যোগান দেন, এবং তিনি চান যে আপনি প্রত্যাশা নিয়ে তার জন্য অপেক্ষা করুন, যাতে তিনি আপনার জন্য তার পরিকল্পিত বরাদ্দ তিনি দিতে পারেন। যে সমস্ত মানুষ বলেন, আমি ওই আয়ের এক দশমাংশ কর দেওয়া বিশ্বাস করি না, ওটা পুরনো নিয়ম, হতে পারে তারা ঠিক বলেন, কিন্তু আমার একটা কথা বলার আছে, যদি আইন করে শুধু এক দশমাংশই গ্রহণ করে, তাহলে নিজের ইচ্ছায় আমরা কতটা দেব? আমিন। আমি একদম অন্তর থেকে আপনাদের বলতে চাই, সত্যি সত্যি গত জানুয়ারি মাসে ঈশ্বর এই চিন্তাটা আমার মাথায় দিয়েছেন। আমি অনেকজনকে বলিয়েছি যে ঈশ্বর চান যে আমি আবার দান করার ব্যাপারে উপদেশ দেওয়া শুরু করি। আমি সকালে এই ধরনের উপদেশ বেশি দিতে পছন্দ করি না, কারণ এই নিয়ে আমাকে অনেক সমালোচনা শুনতে হয়। মানে মানুষেরা বলে যে, আচ্ছা, আপনি তো অনেক টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে টেলিভিশন অনুষ্ঠানে, তো খুব ভালো, খারাপ লাগে, চার্চের মধ্যে হলে অন্য কথা। আমি এত শুনেছি যে ক্লান্ত হয়ে পড়েছি। আপনি কি একজন সমৃদ্ধের উপদেশদাতা? না, আমি দারিদ্রের উপদেশদাতা। আমি এমনকি জানি না সমৃদ্ধির উপদেশদাতা কি ব্যাপার, মানে এমন কেউ যিনি উপদেশ দেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, অবশ্যই এই কথাটা বিশ্বাস করি। আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, আর মানে আমি মোদ্দা কথা বুঝি যে আমি ঈশ্বরের সন্তান, আর আমি আমার জীবনে ঈশ্বরের নির্দেশ পালন করছি। আমি মানুষদের জানাতে চাই যে ঈশ্বর তাঁদের সমস্যা দূর করে আশীর্বাদ দিতে চান প্রত্যেককে। আমিন। তিনি আমাকে বলেছিলেন, মানুষদের দান করা উপদেশ না দিয়ে তুমি তাদের প্রতি কোনো অনুগ্রহ করো না। আসলে এই কাজটা আমার খুব প্রিয় কাজ বলে আমি আজকে এটা বেছে নিই। আমি শুধু আপনাদের বলতে চাই যে আপনি যদি সমস্ত সম্ভাব্য পথে ঈশ্বরকে, অন্য মানুষদের, পরিবারকে, আপনাদের বন্ধুদের না দান করেন, তাহলে আপনি নিজেকেই আঘাত করছেন। আপনাকে দাতা হতে হবে। ঈশ্বর একজন মহান দাতা, তিনি দানে এত ভালোবাসেন, আমাদেরও তেমনি হতে হবে। আমাদের চারিদিকে সমস্ত অভাবী দরিদ্র মানুষদের সাহায্যে ঝাঁপিয়ে পড়তে হবে। এখানকার মতো আমি ইন্দ্রিয়দের পরিচ্ছদের 5 নম্বর উপদেশ দিয়ে শেষ করব। আপনারা উল্লাস জানানো তৈরি তো? হ্যাঁ, আমি একটা নতুন নাম রেখেছি, সেটা হলো মাম্মাজে। দেখুন, তোমাদের আচার ব্যবহার ধনশক্তিবিহীন হোক, তোমাদের যা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। আবার বলি, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। না না, একটু দাঁড়ান, এখনো শেষ হয়নি। ত্যাগ করব না, করব না ত্যাগ, আমি করব না ত্যাগ। বুঝতে পারছেন, আমি আর চেয়ারে বসতে পারছি না। আমি কোনো ক্রমেই, কোনো ক্রমেই, কোনো ক্রমেই তোমাকে অসহায় অবস্থায় ত্যাগ করব না, এবং তারপর অনুশাসসূচক চিহ্ন, মানে একদম স্থির প্রতিতে আমি তোমাদের ত্যাগ করব না। অতএব দিয়াবল যখন আপনাকে ভয় দেখাতে বলে, বলবেন, তুমি আমার চাকরি পাবে না, তোমার কোনো উপার্জন হবে না, তোমরা সব হারিয়ে ফেলেছ, তুমি কি করবে নতুন করে শুরু করার পক্ষে, তোমার অনেক বয়স হয়ে গেছে, চলে যাও। এখন আপনি ইব্রিয় 13:5 বের করে বলুন, এটা পড়ো, এটা শোনো, ঈশ্বর আমাকে কখনো অসহায় অবস্থায় ত্যাগ করবে না, কখনোই নয়, তিনি আমাকে সাহায্য করবেন, তার নজরে কখনো আমার ওপর থেকে যাবে না। আমিন। আসুন এখন ঈশ্বরের জয়ধ্বনি দিন। হ্যালেলুইয়া। আপনার প্রয়োজনীয় সব শক্তি ঈশ্বর যোগান দেন। যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করেন, ঈশ্বর তাদের শক্তিতে। আমি সমস্ত কাজ খ্রিস্টের মাধ্যমে করতে পারি, যিনি আমাকে শক্তি যোগান। আপনার দুঃখের সময় ঈশ্বর আপনার সহায় হবেন, এমন কিছুই আপনার প্রয়োজন হতে পারে না যা ঈশ্বর আপনাকে দেবে না। আপনাকে নিখুঁত হতে হবে না, কিন্তু সচেতনভাবে ঈশ্বরের প্রতি সমস্ত রকম অবাধ্যতা থেকে মুক্তি পেতে হবে, এবং আপনাকে নিশ্চিত হতে হবে যে ঈশ্বরের নির্দেশ মতো আপনি সুকর্মের বীজ বপন করছেন, এবং যখন আপনি তা করবেন তখন সমস্ত অন্তর দিয়ে প্রত্যাশা করুন যে ঈশ্বর আজ আপনার জীবনে মস্ত কিছু শুভ ফল দেবেন অবশ্যই। ঈশ্বর যে কোনো সময় আমাদের শুধু দান করতে বলেন, তিনি কখনোই আমাদের থেকে কিছু কেড়ে নেবার চেষ্টা করেন না। কারণ সত্য হল এই যে আমাদের কিছুতেই তার কোনো প্রয়োজন নেই। দান আমাদেরকে এমন অবস্থায় পৌঁছে দেয় যেখান থেকে আমরা ঈশ্বর যা দিতে চান তা গ্রহণ করতে পারি।
আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyousmile.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।
এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ের মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।